wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen. اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ والصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ প্রিয় ইসলামি ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলেরই অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে তো যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ইনশাআল্লাহ আজওয়াজাল আজকে আমরা মুবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শ্রবণ করবো আজকে আলহামদুলিল্লাহ মুবাল্লিক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সৈয়দ রাশেদ আত্তারি ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি
ইনশাআল্লাহ
তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুলের উপর দরুদে পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত এবং বরকত রয়েছে তা সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আকাইদ ও জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছেন, কিয়ামতের দিন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদে পাক পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা একটা বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকেও আমরা যে বিষয়টি নিয়েছি সেটা জানা প্রত্যেক মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি না জানার কারণে আমরা হয়তোবা ইবাদত তো করি, কিন্তু ইবাদতের মধ্যে যখন এই বিষয়টা জড়িত হয়ে যায় তখন আমাদের ইবাদতের যে সওয়াব হাসিল করার বিষয় আসে সেটা চাইতে আরও মারাত্মক বিষয় এর মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। অর্থাৎ ইবাদতের সাথে আমাদের আজকে যে বিষয়টা নিয়েছি রিয়া, এই রিয়াটি যখন সংযুক্ত হয়ে যাবে তখন আপনি সওয়াব তো পাবেন না, বরং উল্টা গুনাহগার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই রিয়া জিনিসটি কি এটা সম্পর্কে আমরা জানবো, রিয়া কিভাবে হয়, রিয়া কখন হয় এবং মানুষ রিয়ার মধ্যে কখন লিপ্ত হয়ে যায় এবং রিয়া থেকে কিভাবে বাঁচা যায় ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা মুবাল্লিকে দাওয়াত ইসলাম থেকে আজকে শ্রবণ করব। তো আমি রাশেদ ভাইয়ের কাছে যাব যে রিয়া কাকে বলে।
ধন্যবাদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ধন্যবাদ লিয়াকত ভাই, সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে এই অনুষ্ঠানে আমাকে আসার জন্য আপনি দাওয়াত করেছেন এবং আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে আপনি বলছেন যে রিয়া কাকে বলা হয়, তো এটি আসলে এমন একটি জিনিস সাধারণত রিয়ার যেটা আবিধানিকত্ব সেটা হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। আর সেটা যদি আমরা ইসলামিক আবিধানিক অর্থে যদি দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে সেটা হচ্ছে যে ইসলামিকভাবে যেটাকে রিয়া বলা হয় ইসলামিক অভিধান অনুযায়ী সেটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্ট ব্যতীত অন্য কোনো নিয়ত বা ইচ্ছায় ইবাদত করার নাম হলো রিয়া। অর্থাৎ আমরা সাধারণত ইবাদত করা হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্যই ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, সওয়াবের জন্য। কিন্তু নিয়তটা যদি অন্য কিছু হয়, দুনিয়াবী কোনো কিছুর ক্ষেত্রে হয়, দুনিয়াবী কোনো কিছু পাওয়ার জন্য আমি কাউকে কারোর সামনে ইবাদত করছি বা দুনিয়াবী মানসম্মান সৃষ্টি মানসম্মান পাওয়ার জন্য যদি আমি ইবাদত করে থাকি তাহলে সেটা লৌকিকতা বা রিয়া বলা হয়।
আসলে দেখুন রাশেদ বাপু, যে মানুষ মালিককে ছেড়ে বান্দাকে রাজি করতে চায়, যে বান্দাও হচ্ছে দুর্বল, সেও কিছু দিতে পারবে না। আমরা মালিককে ছেড়ে বান্দার নিকট খুঁজতে যাই, হাকি কিভাবে আমরা তার থেকে কিছু পাই না।
জি, আসলে এটা ব্যাপার হচ্ছে যে এটা আসলে না জানার কারণে মানুষ যখন ইবাদত করে শয়তান তো মানুষের পিছনে লেগেই থাকে এবং লেগেই আছে, শয়তান সবসময় চাই মানুষকে ধোকা দেওয়ার জন্য।
বেশক
তো এখন আসলে ব্যাপারটা হচ্ছে রিয়া মানুষের কাছে লৌকিকতা আসাটা সেটা গুনাহ নয়, কিন্তু কেননা শয়তান কুমন্ত্রণার মাধ্যমে রিয়াটা দিয়ে থাকে, লৌকিকতাটা মানুষের অন্তরে প্রবেশ করিয়ে থাকে। কিন্তু মানুষের রিয়া হচ্ছে সেটাকে দূর করে দেওয়া, সেটাকে মনে স্থান না দেওয়া। যেমন রিয়ার মধ্যে অনেকগুলো স্তর রয়েছে, তার মধ্যে কিছু রিয়া এমন আছে, যেমন মুফতি আহমদ ইয়াকার নঈমী রহমতুল্লাহ আলহী ওনার বিরাতুল মানাজি কিতাবের সপ্তম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন যে কয়েকটা স্তর রয়েছে রিয়ার অর্থাৎ লৌকিকতা, তার মধ্যে স্তরগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। কিছু রিয়া আছে যে যেটাকে বলা হয় শিরকে আজগর, অর্থাৎ ছোট শিরক। আচ্ছা, কিছু রিয়া আছে যেগুলো হচ্ছে যে আপনার হারাম কিটা। আচ্ছা, কিছু রিয়া আছে যেগুলো মাকরু এবং কিছু রিয়া সেটা হচ্ছে যে সওয়াবের কাজ, অর্থাৎ লোক দেখানো কিছু জিনিস সওয়াব আপনি পাবেন। তো এটা হচ্ছে যে আসলে সাধারণভাবে আমরা রিয়া যেটাকে বলি সেটাকে আমরা হারামের দিকেই আমরা ইয়া করতে পারি, অর্থাৎ নিষিদ্ধ যেটাকে বলা হয় সেটাকে কি করে থাকি।
হ্যাঁ হ্যাঁ, আসলে রিয়া বিষয়টি আল্লাহ তাআলার সন্তুষ্টির বাদে যদি আমরা বান্দার সন্তুষ্টির জন্য ইবাদতে লেগে যাই তাহলে ওইটাকে রিয়া বলবে। এখন বান্দা এটা চেক করুক যে তার অন্তরের মধ্যে রিয়া আছে কিনা, কেননা বান্দা যদি দেখে যে তার মধ্যে রিয়া আছে তাহলে সেটা তো ভয়ঙ্কর বিষয়। আর রিয়া এমন বিষয় যে আল্লাহ এটার আজাব অনেক ভয়ানক,
অনেক ভয়াবহ। আসলে লিয়াকত ভাই, যে আমরা যে বলেছি রিয়ার যে স্তর বলেছি কয়েকটি স্তর, তার মধ্যে একটি স্তর যেটা বলেছি যে শিরকে আজগর, যেটা ছোট শিরক বলা হয়েছে। তো সে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন পারা 16 সূরা কাহাফের আয়াত 9-110 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাঞ্জুরি মান থেকে অনুবাদ, সুতরাং যার আপন রবের সাথে সাক্ষাৎ করার আশা আছে তার উচিত যেন সে সৎকর্ম করে এবং সে যেন আপন রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। তো এই আয়াতের তফসিরের মধ্যে মুফাসসিরগণ লেখেন যে আপন রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে, সেই ক্ষেত্রে বলেন যে রিয়া না করে, কেন এটা হচ্ছে এক প্রকার জি। আচ্ছা, এখানে আরেকটি কথা হচ্ছে যে রিয়া শিরকে আজগর বা ছোট শিরকের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণীও আছে। তো এগুলো এটার মধ্যে একটা ইয়া হচ্ছে যে হযরত সাইয়েদুনা মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বিষয়টি তোমাদের জন্য অধিক ভয়ের তা হলো শিরকে আজগর বা ছোট শিরক। লোকেরা আরজ করলো শিরকে আজগর কি জিনিস, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রিয়া অর্থাৎ লৌকিকতা। আচ্ছা, তো এখানে একটি এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যে যে আমরা বলি যে কিছু কিছু রিয়া হচ্ছে হারাম, যেগুলো মনে করেন না আমরা ইবাদত করছি এই সময় আমাদের কাছে মনের মধ্যে আসলো যে আমি যদি আস্তে আস্তে ইবাদত করি, সাধারণত আমি মনে করুন ঘরে কি করি না নফল নামাজ পড়ি না। তো এখন মনে করেন আমি কাউকে দেখানোর জন্য আমি নফল নামাজ পড়ছি, বা আমি একা একা যখন ইবাদত করি তখন আমার নামাজটা বা আমার ইবাদতটা আমি তাড়াতাড়ি করে থাকি, কিন্তু যখন মানুষের সামনে আমি মানুষকে দেখানোর জন্য আমি সেটাকে স্লো করছি, আস্তে আস্তে অর্থাৎ দেখাচ্ছি যে একটু মানে কী করার জন্য, তো সেটাকে হারাম বলা হয়েছে। আচ্ছা, এরকমের ক্ষেত্রে গিয়ে আবার কিছু ইয়ে আছে যে আপনার যেগুলো সওয়াবের কাজ দেওয়া মানে দেখানো লৌকিকতা, যেমন মনে করুন সাধারণত আমি কোনো আলিম সাহেব বা কোনো একজন পীর সাহেব যাকে অনুসরণ করা যায়, যাকে অনুকরণ করে কিছু মানুষ, কিছু লোক এমন রয়েছে যাদেরকে তার ঘরে ফ্যামিলির লোকেরা তাকে কী করে অনুসরণ করে, কিছু লোক এমন আছে তাকে তার প্রতিবেশীরা অনুসরণ করে, কিছু লোক এমন আছে তাকে সমাজের মানুষ অনুসরণ করে, আবার কিছু লোক এমন আছে যাকে পুরো অনেক একটা কমিউনিটি বা অনেকটা পুরো বিশ্বের লোকেই হয়তো অনেককে ফলো করে। তো এই জাতীয় লোকের স্তরভেদে তার আমলগুলোকে প্রকাশ করা তার জন্য বৈধ সওয়াবের কাজ, কেননা তিনি যদি বলেন যে আমি এই মিসওয়াক করি তাহলে তার যারা ফলোয়ার আছেন তাকে যারা অনুসরণ করেন তো তারাও কি করেন মিসওয়াক করবেন, অর্থাৎ তার ইবাদতটা করার চেষ্টা করবেন। তিনি যদি বলেন যে হ্যাঁ আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ি, হ্যাঁ এটা বলতে পারবে। যদি এরকম তার মনের মধ্যে এরকম থাকে যে আমার কারণে আমি পড়ি বললে আমি আমলটা করি বললে আমার যারা ফলোয়ার আছে তারা করবে, তো এক্ষেত্রে সেটা সওয়াবের কাজ।
আচ্ছা বাপু, এখানে হচ্ছে যে আসলে রিয়া বিষয়টা সম্পূর্ণ অন্তরের সাথে রিলেটেড।
জি,
অন্তর যদি মানে এটা বুঝে যে আমি এটা আমার অন্তর যদি চাই যে আমি লোককে খুশি করি, আমাকে মানুষ বাহবা দিক প্রশংসা করুক, তখনই রিয়া হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন যদি আপনার মানে চাইলে এখন এটা বয়ান করে যে এই এই কাজগুলো হলে রিয়া, আবার অন্য কেউ এটা জাস্টিফাই করতে পারবে না, বিবেচনা করতে পারবে না যে লিয়াকত ভাই রিয়া করছে, রিয়া করছে।
জি না, এটা অবশ্যই কারোর ক্ষেত্রে সে ধারণা করতে পারবে না, কেন যদি ধারণা করে সেটা হচ্ছে কুধারণা হবে, সেটা গুণাগার হবে, কেননা সেটা হচ্ছে অন্তরের সাথে রিলেটেড এবং সেটা আল্লাহ আল্লাহ তাআলাই ভালো জানেন যে এই ব্যক্তি রিয়া করছে। কিন্তু এখন একজন ব্যক্তি মনে করুন তিনি সুন্দর করে কথা বলছেন বা ইবাদত করছেন সুন্দর ইয়া করে, তো এখন আমি এটা বলতে পারবো না, আমি তো জানি না যে এই ব্যক্তি তিনি রাত্রে যখন বা ঘরে যখন যায় তিনি কি দ্রুত নামাজ পড়েন বা উনি কি করেন, আর এখানে মানুষের সামনে কি করেন, এটা তো আমরা জানি না। তো যেহেতু আমরা জানি না কোনো ব্যাপারে, তাহলে আমরা সেটা ব্যাপারে কখনো ধারণা করতে পারবো না। তবে আমাদের সবসময় উচিত হচ্ছে মুসলমানদের যেন অন্য মুসলমান ভাই সম্পর্কে ভালো ধারণা করা।
বেশক বেশক মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম রিয়ার ব্যাপারে, মাদানী ফুল ইনশাআল্লাহ আরও মাদানী ফুল আমরা শ্রবণ করবো মুবালিকে দাওয়াত ইসলামী থেকে। আসুন আমরা একটা কালামে পাক আমাদের অনুষ্ঠানে সামিল করি, যে কালামে পাক শ্রবণ করব, এবং যেহেতু সকাল সকাল এই কালামে পাকের বরকত আমরা হাসিল করব। সকাল সকাল যদি নাতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাক শোনার সৌভাগ্য হয়, তাহলে ক্যা বাত হ্যায় মদিনে কি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ঘরের মধ্যে যদি থাকেন, তাহলে ঘরের মধ্যে গান বাজনা করার চেয়ে নাতে রাসূল মাকবুল, কালামে পাক, হামদে বাড়ি তালা, এগুলো যদি শোনার সৌভাগ্য হয় তাহলে কি না মহান ব্যাপার হবে। আসুন এখন আমরা সৈয়দ রাশেদ ভাই থেকে আপনার রিয়ার ক্ষতি কি, রিয়ার আজাব কি, রিয়ার পরিণতি কি, মৃত্যুর পর রিয়াকারীকে কি শাস্তি দেওয়া হবে, কিভাবে তাকে তার পরিণাম, ভয়াবহ পরিণাম কি হবে ইনশাআল্লাহ আমরা এখন শ্রবণ করবো। জি
জি, ধন্যবাদ। লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করার নাম হচ্ছে রিয়া, এবং সেই কারণে আমল নষ্ট করা হয়ে যায়, ইবাদতগুলো, ইবাদতের ইবাদতকারীর যে আমল রয়েছে তা নষ্ট হয়ে যায়। তো পবিত্র কোরআনে এই ব্যাপারে পারা তিনে সূরা বাকারা আয়াত নং 264 মধ্যে লিখেন আল্লাহ তাআলা, ইরশাদ ফরমান কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না খোঁটা দিয়ে এবং ক্লেশ দিয়ে সেই ব্যক্তির ন্যায় যে আপন ধন লোক দেখানোর জন্য ব্যয় করে। আচ্ছা, আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন এবং রিয়াকারীকে শয়তানের বন্ধু হিসেবে ঘোষণা করেছেন, সেটা হচ্ছে এরকম পারা 5 সূরা নিসা আয়াত নং 38 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, এবং যারা আপন ধন সম্পদ মানুষকে দেখানোর জন্য ব্যয় করে এবং ইমান আনে না আল্লাহর উপর আর না কিয়ামতের উপর এবং যার সঙ্গী হয়েছে, তবে সে কতই মন্দ সাথী। তো আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30 পারা সূরা মাউন আয়াত নং 4-7 মধ্যে ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, ওই নামাজির জন্য দুর্ভোগ রয়েছে যারা আপন নামাজকে ভুলে বসেছে, ওই সব ব্যক্তি যারা লোক দেখানো ইবাদত করে এবং ব্যবহারের ছোটখাটো সামগ্রী চাইলে দেয় না। তো এখানে আল্লাহ তাআলা যেখানে পবিত্র কোরআনের মধ্যে রিয়া সম্পর্কে অনেকগুলো আয়াত বলেছেন, অনেকগুলো আয়াত ইরশাদ করেছেন, তো এটা রিয়ার ক্ষতি সম্পর্কে। তো এখন বোঝা গেল যে যেখানে রিয়া সম্পর্কে খোদ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা রিয়া করে তারা শয়তানের বন্ধু, যারা রিয়া করেছে তারা জাহান্নামে পতিত হবে, যারা রিয়া করেছে বা লৌকিকতা করে থাকে তাদেরকে, তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। যেখানে আল্লাহ তাআলা খোদ ঘোষণা করে দিয়েছেন সেখানে আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ এটা এতই বিপজ্জনক একটি অধ্যায় বিষয় যেটা থেকে বাঁচা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। এবং একটি হাদিস শরীফ যদি আপনি শোনেন এবং মানেন, যেন দর্শক যদি শুনে আসলে এটা থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবে, যারা লোক দেখানোর জন্য নিজেকে প্রসিদ্ধ করার জন্য ইবাদত করে থাকে, মানুষের অন্তরের মধ্যে যেন জায়গা নেওয়ার জন্য ইবাদত করে থাকে এবং নিজের ইবাদতগুলোকে জাহির করে থাকে, তাদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার এবং আমাদের সকলের জন্য শিক্ষণীয় ব্যাপার। একটি হাদিসে পাক হুজুর পাক সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি বর্ণিত হয়েছে হাদিস শরীফটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত দিন সর্বপ্রথম একজন শহীদকে, শহীদের বিচার হবে। সাধারণত শহীদ যারা আছে তারা অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে দিনের জন্য তারা শহীদ হয়, তাদের শরীরের মধ্যে অনেক তলোয়ারের আঘাত থাকে, রক্তক্ষয় হয়, অনেক কষ্টের একটি ব্যাপার। তো এরকম শহীদ কানা হবে, তখন ওনাকে জিজ্ঞেস করা হবে যে আল্লাহ পাক তখন ওনাকে জিজ্ঞেস করবেন যে তুমি এই নিয়ামত কিভাবে পেয়েছ এবং আল্লাহ তাআলার রাস্তায় তুমি এটার জন্য কি করেছো। তখন সে ব্যক্তি বলবে যে হে আল্লাহ, আমি তোমার পথে যুদ্ধ করেছি, এমনকি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, তুমি মৃত্যুক, তুমি যুদ্ধ করেছিলে এজন্য যে মানুষ তোমাকে বাহাদুর বলে আর বাহাদুর তোমাকে বলা হয়েছে। অতঃপর ওই ব্যক্তিকে, ওই যে শহীদ আমরা বলছি যে হাদিস, ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এবং আদেশ দেওয়া হবে তাকে যেন টেনে হেঁচড়ে অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হয়। আচ্ছা, এরপর আরেকটি ব্যক্তিকে আনা হবে, তো সে ব্যক্তি জ্ঞান অর্জন করেছিল, শিখিয়েছিল, তার আলিম সাহেব এবং কোরআনে করিম যিনি পড়েছিলেন, তো সে যখন আসবে তখন আল্লাহ তাআলা তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন এবং সেও তার নিয়ামতের কথা আল্লাহ তাআলার কাছে স্বীকার করবে এবং আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে যে তুমি এইসব নিয়ামতের বিপরীতে কি আমল করেছো, আমি তোমাকে অনেক সম্পদ দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, তুমি স্মরণশক্তি দিয়েছি, এইসব নিয়ামতের বিপরীতে তুমি কি আমল করেছো। তখন সেই ব্যক্তি বলবে যে আমি জ্ঞান অর্জন করেছি এবং অপরকে শিখিয়েছি আর তোমার জন্য কোরআনে করিম পাঠ করেছি। তখন আল্লাহ তাআলা তাকে বলবে যে তুমি মিথ্যুক, তুমি এই কারণে জ্ঞান অর্জন করেছিলে যে যেন লোকেরা তোমাকে আদিম বলে এবং কোরআনে করিম এই জন্য পাঠ করেছিলে যে তোমাকে মানুষ যেন কারি বলে। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হবে এবং তাকেও টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে অর্ধমুখী করে তাকেও জাহান্নামে প্রবেশ করানো হবে। এরপর একজন সম্পদশালী ব্যক্তিকে আনা হবে, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, সম্পদ দিয়েছি, তুমি তার বিপরীতে কী করেছ। তো তখন সেই লোকটি বলবে যে আমি যেখানেই উচিত মনে করেছি তোমার রাস্তায় ব্যয় করেছি। তখন আল্লাহ তাআলা তাকে বলবে যে তুমি মিথ্যুক, কেননা তুমি এই জন্যই দান করেছিলে যেন মানুষ তোমাকে দানবীর বলে। সাধারণত আমাদের দেশে অনেক কিছু এরকম দেখা যায় যেন মানুষ সামান্য করে, আমি কাকু উদ্দেশ্য করে বলছি না, আমি সার্বজনীনভাবে একটি কথা বলছি যে অনেক সময় রমজান মাসে দেখা যায় যে অনেক লম্বা লম্বা আমরা লাইন লাগাই দেই যে আমরা জাকাত দিচ্ছি, এক একটি জাকাতে শাড়ি দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি, সামান্য কি দিচ্ছি। আসলে ইসলামিক সিস্টেম এরকম না, যাই হোক, তো এটা অনেক সময় আমরা এটাকে রিয়াকার বলবো না, কিন্তু এই এই ক্ষেত্রে অনেক সময় আমাদের রিয়াকারে চলে আসতে পারে যে আমি দানবীর সাজার জন্য, যারা সাজে তাদেরকে আমি এই মেসেজটি দিচ্ছি। তো এখন এই এই যে হাদিস শরীফ যে একজন মানুষ আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, তা সেও তার নিয়তের কারণে সে জাহান্নামে পতিত হয়েছে। এক ব্যক্তি কষ্ট করে কোরআন শরীফের হাফিজ হয়েছে, আলিম হয়েছে, কিন্তু পরবর্তীতে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। এক ব্যক্তি নিজের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে, কিন্তু নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে চলে যেতে হয়েছে। এখন মনে করেন এটা একটা কিন্তু লাঞ্ছনার ব্যাপার। অনেক সময় আমরা আমাদের ইবাদতগুলোকে মানুষের কাছে প্রকাশ করি এবং বলি যে, যেমন মনে করেন একটি ঘটনা এমন আছে যে আমির আহলে সুন্নাত দামত বারকাতুল আলিয়া তিনি এভাবে বলেন যে দুজন লোক কোথাও সফর করছেন, তো একজন লোক তাকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনার নাম কি, তো তিনি বললেন যে আমার নাম হাজি অমুক। তো এখন মনে করুন আমি আপনি হজ করেছেন, আমি আপনাকে হাজি সাহেব বলতে পারি, কিন্তু আপনি যখন নিজেই বা আপনি আমাকে হাজি সাহেব বলতে পারেন আমি হজ করেছি, এখন আমি যদি নিজেই আমার নিজের নামে বলি যে আলহাজ বা হাজি, তাহলে সেটা চিন্তা করা দরকার সেটা কোন পর্যায়ে যাচ্ছে। এখন ওই ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য যে ব্যক্তি প্রশ্নকারীকে যখন উনি জিজ্ঞেস করলেন আপনার নাম কি, তিনি বললেন যে আমার নাম নামাজি অমুক। তো জিজ্ঞেস করা হলো ভাই জীবন তো শুনি নাই নামাজি অমুক, তিনি বলছেন যে যে আপনি যদি একবার হজ করে যদি হাজি লাগাতে পারেন আপনার নামের আগে, তাহলে আমি তো দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ি, আমার নামাজের আগে আমার নামের আগে তো আমি নামাজে লিখতে পারি। তো ব্যাপারটা হচ্ছে আমি হজ করেছি, আমি জাকাত দিয়েছি, আমি আল্লাহ তাআলার রাস্তায় সফর করেছি, আমি ইবাদত করছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, আমি আল্লাহ তাআলার জিকির করছি, আমি সুন্নতের উপর আমল করছি, এগুলো বলে বেড়ানোর কোনো কি নাই, প্রয়োজন নাই। এটা তো বলে বেড়ানোর দ্বারা আমাদের আমলটাকে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাদেরকে শরীয়ত অনুমতি দিয়েছে বলতে পারবে তারা অবশ্যই বলবে, উৎসাহ প্রদানের জন্য, যেরকম আগে আমরা বলেছি, যেমন দাওয়াত ইসলামী আমরা সাধারণত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়াকে দেখেন যে আমরা সাধারণত মিসওয়াক আমাদের বুকের পাশে রাখি যাতে মানুষ দেখে। এটাকে আপনি রিয়াকারি বলতে পারবেন না, কেননা আমরা এখানে তাবলীগ করছি, দিনের প্রচার করছি। আমি যদি মিসওয়াক এখানে রাখি, আমার মিসওয়াকটি দেখার দ্বারা অন্য একজন ব্যক্তির উৎসাহ জাগবে, আমাদের নিয়ত হচ্ছে এটাই, উৎসাহ জাগবে, সেও যেন মিসওয়াক ঠিক ব্যবহার করবে সব কিছু ব্যাপারে। আজ কিছু জিনিস আছে আপনাকে অবশ্যই দেখাতেই হবে, এখন আপনি পাগড়ি গোপনভাবে আপনি কখনোই করতে পারবেন, গোপনের এটা পড়ার কোনো সুযোগই নেই। আপনি দাড়ি রেখেছেন, আপনার দাড়ি গোপনে রাখার কোনো সুযোগই নেই। কিছু জিনিস আছে আপনাকে অবশ্যই এগুলো দেখানোর মতোই প্রকাশ করতে হবে, আর কিছু জিনিস আছে যে যেগুলোকে আপনাকে গোপন রাখতে হবে।
মাশাআল্লাহ, অনেক সুন্দর মাদানীপুর আমরা শ্রবণ করলাম, কিন্তু ভয়ের বিষয় এখানে থেকে যায় যে রিয়া করলে অনেক ভয়ঙ্কর শাস্তির কথা। আরেকটি হাদিসে পাক বাপু এভাবেও রয়েছে যে উম্মতি মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জাহান্নামে উপত্যকা, এই হাদিসে পাকটা আছে না, এটা যদি আমাদেরকে শুনিয়ে দিতে
বলেন।
আচ্ছা, এটা হচ্ছে যে উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা এমন একটি জাহান্নামের মধ্যে একটা উপত্যকা রয়েছে যে উপত্যকা থেকে খুদ অন্যান্য জাহান্নামরা পর্যন্ত 400 বার আল্লাহ তাআলার কাছে পাহানা চাই, অর্থাৎ এমন ভয়ঙ্কর জাহান্নাম, সেটাতে শুধু রিয়াকারদের
সাথে সাথে রিয়াকারী যারা তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করা হবে কিয়ামতের দিন। একটি হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী এরকম এসেছে হাদিস শরীফের সারমর্ম, কিছু লোককে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে কিয়ামতের দিন। তো তারা যখন জান্নাতে যাবে, জান্নাতের চৌকাঠের মধ্যে বাইরে জান্নাতের সব কিছু দেখবে, জান্নাতের সুবাস খুশবু তারা পাবে, এবং জান্নাতের যেই দালান কোটা নিয়ে আমরা যে তারা দেখবে, দেখার পর একটি এলান আসবে, আওয়াজ আসবে যে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নাও এবং জাহান্নামের দিকে, জাহান্নামে তাদেরকে কি করো,
প্রবেশ করো,
প্রবেশ করাও। এখন ওই ওরা যারা জান্নাত দেখেছে এবং জান্নাতের নিয়ামতগুলো দেখেছে তারা এমন আফসোস করবে, বলা হচ্ছে হাদিসের বাকের মধ্যে সারমর্ম, যে এরকম আফসোস আগে কেউ কখনো করেনি এবং পরেও কেউ কেউ করবে না। তো তাদেরকে কি করো, তারা বলবে যে হে আল্লাহ আমাদেরকে তো এগুলো না দেখালেও পারতে, আমাদেরকে এমনিতে জাহান্নামে দিতে পারতে। তো তখন এলান হবে যে তোমরা যে আমার সাথে কি করেছো, ইবাদতে লৌকিকতা করেছো, তার জন্য তোমাদের এই শাস্তি। এখন এটা লাঞ্ছনাদায়ক। দেখুন লিয়াকত ভাই, কোন একটা জিনিস মনে করুন আপনার কাছে স্মার্টফোন নাই, কখনো ছিল না, এটার এটা আপনি এটার শূন্যতা বুঝতে পারবেন না, কেননা এটা আপনার কাছে কখনোই ছিল না। হ্যাঁ, আপনার কাছে আগে আইপ্যাড মনে করুন ছিল, বা আপনার স্মার্টফোন ছিল, বা আরো দামি কোনো আপনার প্রযুক্তি কোনো এরকম জিনিস ছিল, যেটা আপনার পরে কিছুদিন থাকার পর আপনার থেকে এটা ছিনিয়ে নেওয়া হয়েছে বা আপনার থেকে চলে গেছে, সেটার কষ্টটা আপনি কিন্তু অনেক অনুভূত করুন, মানে আপনার আফসোসটা বেশি আসবে। অনেক মনে করুন যারা গরিব, অনেকের ধন সম্পদ নাই, আল্লাহ তালা দেননি, তাদের সম্পদের ব্যাপারে তেমন একটা আফসোস নাই, তারা দুবেলা দুমুঠো যত পায় সেটাই খেয়ে তারা জীবনটাকে তারা চালাচ্ছে। কিন্তু এমন কিছু লোক আছে যারা একসময় মনে করুন কোটিপতি বলুন বা আরবপতি ছিল, মিলিয়ন বিলিয়ন পতি ছিল যারা, অনেক টাকা, হঠাৎ করে তাদের টাকাটা চলে গেছে। এখন তারা কিন্তু ইউজ টু না একদম, মানে আপনার লো লেভেলে থাকার, হ্যাঁ, ওদের কিন্তু আফসোসটা তাদের মনের মধ্যে কাজ করবে, এবং সেটা এমন একটা যন্ত্রণাদায়ক আফসোস যেটা হয়তো বলে বোঝানো পাবে না, যাবে না, যাদের যাদের উপরে এই জিনিসটা অতিবাহিত হয়েছে তারা ছাড়া।
বেশ,
তজ্জুব এখানে যে হাদিস শরীফটা আমরা শুনেছি, এই জিনিস থেকে আমরা একটু ইয়া করতে পারি, এটার ইয়াটা বুঝতে পারি যে জান্নাত যেটাকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সাজিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা হর রেখেছেন, আল্লাহ তাআলা সেখানে নিয়ামত রেখেছেন, যে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত, সেখানে এমন কোনো কিছু নাই যে আপনার অন্তরে যেটাই চাইবে আপনি তাই করতে পারবেন, তার জান্নাতে যারা যাবে। তো সেই জিনিসগুলো দেখার পর ওই ব্যক্তিকে যখন আবার জাহান্নামে দেওয়া হবে, যে তাদের আফসোসের কথা বলা হয়েছে হাদিস পাকে, যে তারা এমন আফসোস করবে যেটা কখনো আগেই করেনি, এখন পরবর্তীতেও কেউ করবে না। তো এটা কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয় যে আমরা ইবাদত করছি কার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আসলে দেখুন, এই সাধারণত আমরা আমাদের সমাজের সোসাইটিতে যদি দেখি, আমাদের সমাজের অবস্থা যদি দেখি, এখন যেভাবে দিনই কাজের মধ্যে চলা, এটা কষ্টের বিষয়। এত কষ্ট করে অনেকে দাড়ি রেখেছেন, পাগড়ি পরছেন, লেবার ইসলামিক পোশাক পরছেন, আপনি হালাল হারাম বেঁচে চলছেন, কিন্তু এই জিনিসটাকে শুধুমাত্র আপনার লৌকিকতা নষ্ট করে দিতে পারে। এই জন্য আমাদের উচিত যে আমাদের ইখলাসের, অর্থাৎ একনিষ্ঠতা যেন আমাদের অন্তরে চলে আসে, সেটার ক্ষেত্রে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকা এবং চেষ্টা করতে থাকা, যে আপনার কাছে আপনার আপনার ইবাদতের মধ্যে বা আপনার মধ্যে লৌকিকতা আসলো, সেটা অপরাধ নয় বা সেটা গুনাহ নয়, কিন্তু সেটাকে মনে স্থান যখন আপনি দেবেন তখন সেখানে প্রশ্ন আসবে।
বেশক মাশাল্লাহ। মানে জেনে দর্শকবৃন্দ, আমরা রিয়া কাকে বলে জেনেছি, রিয়ার ক্ষতি সম্পর্কে জেনেছি, আজাব সম্পর্কে জেনেছি, কি কি বিষয়ে রিয়া হয়ে থাকে, যেমন এখানে কয়েকটি বিষয় তো তুলে ধরা হয়েছে, যে যখন আমরা একাকী নামাজ পড়ি তখন অলসতার সাথে নামাজ পড়ি। বেশক এটা আমরা নিজেকে প্রশ্ন করি, আমাকে জাস্টিফাই বা আমাকে এটা ক্লিয়ারিফিকেশন করতে হবে না যে আমার মধ্যে এটা আছে কি নাই, আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, তাহলে আমাদের বোঝা যাবে। যখন আমি মানুষের সামনে নামাজ পড়ি তখন খুব মানে ইখলাস, তখন আমি খুব নরম হয়ে আমার সিজদাকে লম্বা করি, রুকুকে লম্বা করি, এরপরে আপনার মানে কি বলবো, কিরাতকে এত সুন্দর করে পড়ি, না জানি মানে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য যদি হয় যে আমার পাশের বান্দাটা খুশি হয়ে যাক, তাহলে তো এখানেও ভয়ের বিষয় রয়েছে। আর যদি আপনি একাকী যেভাবে নামাজ পড়েন ঠিক সেইমভাবে মানুষের সামনেও যদি সেভাবে নামাজ পড়েন, মসজিদেও যদি সেভাবে নামাজ পড়েন, তাহলে তো এখানে নিঃসন্দেহে কোনো রিয়ার আপনার আশঙ্কা নেই। আচ্ছা, নামাজের ব্যাপার তো গেল, অনেকে আমরা সাদকা করি, আমি দেখেছি মানে জানি না এটা হতেও পারে নাও হতে পারে, যে সাদকা করি, যারা গোপনে করে ওরা গোপনে তো করে মাশাল্লাহ, কিন্তু যারা মানে মানুষের সামনে করে তখন ওরা ফ্রেশ নোটটা বেশি দেয়, যখন গোপনে করে তখন হয়তো বা মানে আপনার কি বলে যে এটা অন্তরের বিষয় যে আমি কি দিচ্ছি, আমি কাকে খুশি করছি, আমার মালিককে খুশি না করে আমি যদি বান্দাকে খুশি করি। একটা বিষয় যে বান্দা কখনো দেয়ার ক্ষমতা রাখে না, বান্দা আপনাকে কিছুই দিতে পারবে না, এটা একদম সত্য কথা। আমার মতো দুর্বল বান্দা আপনাকে আমি কি দিব, যে যা যে প্রতিদান আমার মালিক দিবে সেরকম প্রতিদান দেওয়ার মতো কোনো বান্দার কোনো ক্ষমতাই নেই। তো সৎকাকারীদের জন্য এখানে বিষয় রয়েছে। আচ্ছা, সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তিনটি বিষয়ের কথা বলেছেন, যে তিনটি বিষয় মানুষকে মানে বিশেষত এই যে তিনটি আমলের কারণে মানুষ আপনার জাহান্নামে যাবে, তার মধ্যে একটা হচ্ছে কোরআনের হাফিজ, আপনি যেটা বলেছেন, এবং আল্লাহর রাস্তায় সৎকাকারীদের ক্ষেত্র এটা বলা হয়েছে যে কোরআনের হাফিজরা তো কোরআনে পাক তিলাওয়াত করবেই, কিন্তু সেটা যদি মানুষের প্রশংসা লুটে নেওয়ার জন্য হয় তাহলে সেটা ক্ষতির বিষয় রয়েছে।
অনেকে নিজেকে মুসলমান দাবি করছে, মুসলমানদের জামাতের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমানদের জামাতের সাথে নামাজ পড়ছে, রোজা সবকিছু করছে, কিন্তু এদের যখন ঘরে যায় তখন ইসলামকে ঘৃণা করে, আসলে এরা মুসলমান না, এটাকে মোনাফিক বলা হয়ে থাকে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক দ্বারা প্রমাণিত অনেককে মোনাফিক বলে নাম ধরে ধরে উঠিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছেন। আচ্ছা, এরা হচ্ছে ইমানই মুনাফি, অর্থাৎ ইমানের মধ্যে যাদের ত্রুটি আছে এটাও এক রিয়াকারী। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ ফরমান যে এরা মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিকৃষ্ট, জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে মুনাফিকরা থাকবে বা মুনাফিকরা দেওয়া হবে। আচ্ছা, এটি হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে দুনিয়াবী কার্যকলাপে অনেক সময় মনে করুন যারা এখানে কোনো ইবাদতের কোনো কিছু নাই, কথা আমি মনে করুন কোনো মানুষের সামনে যাচ্ছি তখন একটু ফ্রেশ হয়ে সুন্দর করে যাওয়া এটাও লৌকিকতা, বা আমি একটু সুগন্ধ লাগাচ্ছি যাতে আমার ভাই আমার পাশে যারা থাকবে, আমার কলিগ যারা থাকবে তারা যেন এটাকে কষ্ট না পায়, বা এরকম কিছু, অর্থাৎ হাসি মুখে কথা বলছি বা একটু লৌকিকতা যেটাকে বলা হয়। সাধারণত যে এটা যদি নিজের ঘরের মধ্যে না থাকে এবং আপনি বাইরের মধ্যে থাকেন সেটা আসলে দোষের তেমন কিছু হবে না, যেহেতু যেটার মধ্যে কি নাই আপনার রিয়া নাই, আপনার ইবাদতের সাথে কোনো সম্পর্ক যেটাতে নাই, অর্থাৎ ইবাদত অর্থাৎ রিয়ার মধ্যে এটা বোঝা যাচ্ছে যে যদি আল্লাহ তাআলার ক্ষেত্রে অপমান, আল্লাহ তাআলার প্রতি অপমানিত জিনিসটা আসে। যেমন মনে করুন আমি ইবাদত করছি আল্লাহ তাআলার জন্য, এখন আমি আপনি যখন আসছেন আমি জিনিসটাকে একদম খুব সুন্দরভাবে করছি, তাহলে আমি আল্লাহকে বাদ দিয়ে আপনাকে কি করেছি, প্রাধান্য দিয়েছি, সেক্ষেত্রে গিয়ে সেটা কি হবে,
এটা তো এক প্রকার আল্লাহর
অপমান ঠাট্টা করা আছে। এটা এরকম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এভাবে বুঝিয়েছেন জিনিসটাকে, যে বলা হচ্ছে যে একজন মালিক একজন লোকের সাথে আপনি কথা বলছেন, তো সেই লোকটা একদম মনে করেন হেরান দিয়ে বসে আছে। এখন হঠাৎ করে ওই লোকের গোলাম আসলো, এখন গোলাম যখন আসলো আপনি হেলান দিয়ে কথা বলছেন, এখন গোলাম যখন আসছে মালিকের সামনে আপনি হেলান দিয়ে পা মনে করেন একদম অগোছালোভাবে পায়ের উপর পা তুলে কথা বলছেন, যখন তার গোলাম আসলো তখন আপনি খুব বিনয়ী হয়ে একদম নতজানু হয়ে বসে আছেন। এখন ওই ক্ষেত্রে মালিকের কিন্তু অপমান বোধ হবে যে আমার চাইতে আমার গোলামকে বেশি সম্মান করেছে। এই ক্ষেত্রেও এরকম, যেটা বোঝার জন্য বলা হয়েছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই, যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আপনি আল্লাহ তাআলার একজন গোলামকে, আপনি আল্লাহ তাআলার একজন সৃষ্টিকে কি করছেন, প্রাধান্য দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে রিয়া দুটো ডেফিনেশনের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে রিয়া, এটা অত্যন্ত দুনিয়াবি কার্যকলাপের পরে, যেটা আরেকটা বলেছে যে ইবাদতের ক্ষেত্রে রিয়া। আচ্ছা, ইবাদতের মধ্যে ইবাদতের ক্ষেত্রে যে রিয়াটা আছে তার মধ্যে আবার দুটো বিষয় আছে, একটা হচ্ছে ইবাদত করতে রিয়া করা, আরেকটা হচ্ছে আনুষঙ্গিকতায় রিয়া করা। করতে রিয়াটা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি কোনো মানুষের সামনে ইবাদত করে কিন্তু মনে করেন সে না থাকলে সেটা করে না, যেটা আমরা আগে বলেছি। উদাহরণস্বরূপ যেমন মনে করেন একাকিত্বে নামাজ পড়ে না, বা হ্যাঁ একাকিত্বে নামাজ পড়ে না কিন্তু মানুষের সামনে সে নামাজ পড়ে, সেটা হচ্ছে আদায়ের ক্ষেত্রে রিয়া। আরেকটা হচ্ছে আপনি ইবাদত মানে ইয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে আনুষঙ্গিকতায় রিয়া, সেটা হচ্ছে এরকম যে আপনি সাধারণত নামাজ যখন পড়েন তখন একাকিত্ব যখন পড়েন আপনি একটু স্পিডে পড়েন, দ্রুততার সাথে পড়েন, হ্যাঁ যখন আপনি মানুষের সামনে পড়বেন তখন একটু সেটাকে একদম কিভাবে পড়েন
লম্বা,
হ্যাঁ লম্বা, এটা এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইয়া। তো এখানে আপনার ইয়াটা হচ্ছে ব্যাপারটা আবার আরেকটু আরো আরো ইয়া, যে যেটা আনুষঙ্গিকতায় যে রিয়াটা, যে প্রথমে যেটা রিয়া যেটা আদায়ের ক্ষেত্রে, সেখানে আপনি অবশ্যই আপনাকে ফরজ ও ওয়াজিবের ক্ষেত্রে নামাজ যে কোনো ব্যক্তিকে সেটা করতে হবে, অবশ্যই করতে হবে, সেটার কোনো না করার কোনো কি নাই, এটার জন্য কোনো অবকাশ নাই, কোনো কি নাই, এটা অবশ্যই আপনাকে এই বাদতগুলো করতেই হবে, একা থাকেন মানুষের সামনে থাকেন। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনি যখন নামাজের নিয়ত বাঁধলেন, আপনি প্রথমে আপনার একানিষ্ঠতা ছিল, হঠাৎ করে শয়তান আপনাকে আশ্বাস দিল যে এই মানুষটা একটা লোক এসেছে, আপনি একটু আস্তে আস্তে বাদ করেন, আপনার কারিকের রাতটা একটু সুন্দর করে পড়ুন যাতে মানুষ আপনাকে কি বলে। ওই ক্ষেত্রে আপনার নিয়তটা যদি আপনি স্থান দিয়ে থাকেন জিনিসটাকে, নিয়তটা পরিবর্তন হওয়ার কারণে ওই জিনিসটা যতটুকু পর্যন্ত আপনার রিয়ার ভাবটা এসেছে ততটুকু পর্যন্ত আপনি আপনার উপর রিয়ার জিনিসটা বর্তাবে, আর বাকিটা যেটা আপনি ক্লাস নিয়ে পড়েছেন সেটা আপনার জন্য আপনি সওয়াব পাবেন।
আল্লাহ আল্লাহ। এছাড়াও বাপু অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের সবার হাতে বিশেষ করে যারা অন্তত নামাজি ওনাদেরকে বলা যায় যে তসবি তো থাকেই বা কাউন্টার তো থাকেই, এখন দেখা যায় অনেক সময় আমরা যখন এটা একটা লক্ষণ বলছি এটা আছে আমি সেটা বলছি না, অনেক সময় দেখা যায় আমরা দরুদে পাকের কসরত
ধারাবাহিক
করে দিই, তারপরে আপনার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জিনিস, কিন্তু যদি লক্ষণ ওইটা হয় যে রিয়া তাহলে বাঁচা যায়, বাঁচা চাই এটা থেকে। এছাড়া আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আমরা কোনো কিছু একটা পড়ি, হ্যাঁ, যখন আমরা মানুষের সামনে একদম নরম হয়ে থাকি, নম্রভাবে থাকি, তখন এটা যাতে আমাদের নিয়ত না হয় যে কেউ এসে আমাকে প্রশংসা করুক, বাহ লিয়াকত ভাই অনেক আজিজি দেখায়, লিয়াকত ভাই অনেক উত্তম চরিত্রের অধিকারী, এবং এটা আমার অন্তরে প্রশ্ন করা চায় তখন যে আমাকে যে প্রশংসা করছে এর কারণে কি আমি আরো নরম হয়ে যাচ্ছি নাকি আমার মধ্যে রিয়া আসছে, এগুলো চেক করা যায়। কেন চেক করা চায়? কেননা আপনাকে যদি একটা জিনিস আপনার মধ্যে ভালো গুণ থাকতেই পারে, হ্যাঁ, মুসলমানের মধ্যে আপনার ভালো জিনিস, হ্যাঁ, সত্য কথা বলে এবং সবসময় নেকির দাওয়াত দেয়, নেকির প্রচার প্রসার করে, চোখ দরজ দেয়, নামাজ পড়ে, হ্যাঁ, অনেক মাশাল্লাহ আল্লাহওয়ালা, তো যখন আপনার মধ্যে এগুলো মাশাল্লাহ অনেক গুণ ভালো, কিন্তু যখন কেউ আপনার সাথে আপনার সামনে প্রশংসা করে তখন যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি আরো নিজেকে নরম বানিয়ে দেন ওই বান্দার সামনে, তখন হয়তো এটা আপনি রিয়ার মধ্যে পতিত হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার সকল কাজের সাথে রিলেটেড থাকতে হবে খালিকের রেজামন্দি, আপনার প্রত্যেকটা বস্তুর সাথে আপনার উঠতেছেন আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, বসতেছেন আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, মসজিদে যাচ্ছেন আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, খাচ্ছেন তো আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, পাঠ করছেন তো আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, কুরআন তেলাওয়াত করছেন তো আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, সকল কিছু যখন আপনার আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে তখন আপনার বান্দাকে খুশি করার টেনশন থাকবে না। কিন্তু যখন বান্দার এর প্রশংসা পাওয়ার টেনশন ওয়াসওয়াসা যখন শয়তান আপনাকে একবার দিয়ে দিবে, তখন আপনার প্রত্যেকটা কাজে হয়তো বা এটা হয়ে যেতে পারে যে যতক্ষণ পর্যন্ত আপনি আসলে একটা জিনিস আমাদের মধ্যে এটাও হয় যে যতক্ষণ পর্যন্ত বান্দার পক্ষ থেকে মুখ থেকে একটা প্রশংসা আমাদের কানে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ওই সময় দেখা যায় যে আমরা ইবাদতের ধারাবাহিকতাটা করতে থাকি। তো এটাগুলো থেকে বাঁচা চাই, এটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি যে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিয়ে থাকে, এটাও আপনারাও চেক করতে পারেন যে আপনাদের মধ্যে এই বিষয়গুলো পরিলক্ষিত হয় কিনা, যে যখন বান্দারা যতক্ষণ না পর্যন্ত আমার কোনো প্রশংসা করছে, মাশাআল্লাহ অনেক সুন্দর নাত পড়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর তিলাওয়াত করে লিয়াকত ভাই, অনেক সুন্দর কথা বলে, অনেক সুন্দর নেকির দাওয়াত দিতে পারে, মাশাআল্লাহ অনেক বড় মুবাল্লিগ, অনেক বড় বয়ানকারী, তো এই বিষয়গুলো শোনার জন্য কি আমার কান অপেক্ষারত থাকে কিনা, এই বিষয়টাও আমাদের দেখা চাই। তো এই বিষয়গুলো যখন আমাদের মধ্যে থেকে থাকবে তখন হয়তো আমরা রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, রিয়াকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এবং রিয়ার মতো ভয়ানক পরিণতির মধ্যে আমাদেরকেও গ্রেফতার হতে হবে, লিপ্ত হতে হবে। তোমাদের এছাড়া দর্শকবৃন্দ, আমরা রিয়ার ডেফিনেশন সম্পর্কে জানলাম, রিয়ার ভয়ানক পরিণতি সম্পর্কে জানলাম, রিয়ার কি কি লক্ষণ রয়েছে সেগুলো আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ আজাল আমরা রিয়া থেকে কিভাবে বাঁচা যাবে, প্রতিকার কি, ইনশাআল্লাহ এটা শ্রবণ করব। আমি সৈয়দ রশিদ ভাইয়ের কাছে আরো দুইটা বিষয় জানতে চাইবো প্রতিকারে যাওয়ার আগে, সেটি হচ্ছে যে যে রিয়ার বিনিময়ে দুনিয়াকে খোঁজা। আচ্ছা, রিয়ার বিনিময়ে কিছু পাওয়া, দুনিয়া পাওয়া, এই জিনিসটা আরেকটা হচ্ছে
দিনের বিনিময়ে
দুনিয়া খোঁজা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখন মানে জেলে দর্শক অনেকে ভয় পেয়ে যাবে, বা এখানে রিয়া অনেক বিষয়, এখন আমল এটা করলো রিয়া, ওটা করলো রিয়া, তাহলে রিয়া আমল কি ছেড়ে দিব কিনা, এই দুইটা বিষয়।
প্রথমে যেটা আপনি বলছেন যে দিন বিক্রি করে অর্থাৎ দিনের বিনিময়ে দুনিয়া অর্জন করা, যে আমি এই আমি ইবাদত করছি বা আমি একটু বুজুর্গের ভেষ ধরেছি এটার জন্য, বা আমি পাগড়ি করছি এটার জন্য যাতে মানুষের অন্তরে আমার একটা স্থান হয়, বা মানুষ আমাকে কিছু উপট্রকণ দেয়, মানুষ আমাকে যেন কিছু সম্মান দেয়, টাকা পয়সা দেয়, এটার জন্য আমি যাতে কি করি, এটা কিন্তু খুব গর্হিত একটি কাজ। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ জামানায় কিছু লোক বের হবে যারা দিনের বাহানা দিয়ে দুনিয়া উপার্জন করবে, মানুষের সামনে ভেড়ার চামড়া পরিধান করবে, তাদের মুখ চিনির চেয়েও মিষ্টি হবে এবং তাদের অন্তর নেকড়ের ন্যায় হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার সঙ্গে কি প্রতারণা করছো বা আমার উপর বীরত্ব দেখাচ্ছ, আমি আমার শপথ করে বলছি যে তাদের উপর তাদের মধ্য থেকে এমন ফিতনা প্রেরণ করব যা সহিংস ব্যক্তিকেও বিচলিত করে তুলবে। তো হাকিমুল উম্মত মুফতি আমাদের এখানে নঈমুল রহমতুল্লাহ আলাই এই হাদিস শরীফের আলোকে তিনি লিখেন যে এখানে উভয় অর্থই হতে পারে, অর্থাৎ দুনিয়াকে দিনের মাধ্যমে ধোকা দিবে অথবা দিনের বাহানায় দুনিয়া উপার্জন করবে। যে লোকেরা ইসলামের নামে অর্থাৎ কোরআনের নেপথ্যে জুব্বা পাগড়ি দ্বারা প্রতারণা করে দুনিয়া উপার্জন করে, এরা হলো নিকৃষ্ট সৃষ্টি। এটা হচ্ছে মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ আলের একটি বাণী ও হাদিস শরীফের ব্যাখ্যা। তো আমরা যদি একটু পিছনে ফিরে যাই যে দিনের বিনিময়ে দুনিয়া অর্জনের, এটা এমন একটা লাঞ্ছিতময় কাজ, এমন একটা গুনাহের কাজ। যেমন আজকে তো এখনকার যুগে আমার রসুল সাল্লাহ আলী সাল্লামের যে উম্মত আমরা রয়েছি, যে আমাদের আমাদের উপর একটি দয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামের সৎকায়, যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামকে রহমতুল্লিল আলামিন বলা হয়েছে, অর্থাৎ দুনিয়ার জন্য রহমত। তো আগেরকার যুগে যুগে এমন ছিল কেউ যদি কোনো গুনাহ করতো তার উপর সাথে সাথে এটার আজাব নাজিল হয়ে যেত, সে যদি তওবা না করে, ঠিক আছে, সে যদি গুনাহ করতো তার উপর আজাব নাজিল হয়ে যেত। কিন্তু এখন এটা কিন্তু হয় না, এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামের সৎকায় যে তাকে তওবা করার জন্য, মাফ চাওয়ার জন্য অবকাশ দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উঠবে না। তো সে যদি মাফ চায় গুনাহ মৃত্যুর আগে, তাহলে তার তাকে কী করা হবে, তার গুনাহ মাফ করা হবে। কিন্তু আগের কাল আগেরকার যুগে এটা ছিল না। যেরকম হযরত মূসা আলাইহিস সালামের একজন খিদমতগার ছিল, খাদিম ছিলেন তিনি, মূসা আলাইহিস সালামের খিদমত করত। এখন হঠাৎ করে দেখা গেল যে তার কাছে কিছু ধন সম্পদ আসলো, সে ধন সম্পদ মালিক হয়ে গেল, সে কী করলো, চলে গেল। এখন হযরত মূসা আলাইহিস সালাম অনেকদিন পর যখন তাকে দেখলেন না, তিনি কী করলেন, তাকে খোঁজা শুরু করলেন, মানুষের কাছে জিজ্ঞাসা করলেন সে কোথায়। তো দেখা গেল যে তিনি খোঁজে শুরু করছেন, তো একসময় একটা লোক একটা শুকর নিয়ে হেঁটে যাচ্ছে। তো ওই লোকটাকে জিজ্ঞাসা করলো হযরত মূসা আলাইহিস সালাম যে ওই অমুক ব্যক্তিকে কি আপনি দেখেছেন, চিনেন? তো ওই লোকটা বললো যে হ্যাঁ চিনি, এই শুকরটা হচ্ছে অমুক ব্যক্তি।
আল্লাহ!
তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে এটা কীভাবে হলো? তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে তুমি এই 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 শুকরটাকে তুমি আমার মানুষ বানিয়ে দাও, পূর্বের অবস্থায় ফিরিয়ে দাও, আমি তাকে যাতে জিজ্ঞাসা করতে পারি তার কেন এই অবস্থা হয়েছে। তখন আল্লাহ তাআলা কি বললেন, যেখানে নবীর দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, সেখানে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন যে হে মূসা আলাইহিস সালাম, আপনি যদি আদম আলাইহিস সালামের সমপরিমাণে দোয়া করেন এবং এর চাইতে যদি বেশিও করেন, এরপরও আমি তাকে পূর্ব অবস্থায় ফেরাবো না, কিন্তু আমি আপনাকে রাস্তা বলতে পারি। সেটা হচ্ছে এরকম যে এই ব্যক্তি, এই কেন আমি এটাকে মানছি, এটা হচ্ছে যে এই ব্যক্তি সে দিনের মাধ্যমে দুনিয়া অন্বেষণকারী ছিল। এই এই ঘটনাটা আমাদের জন্য অনেক একটা শিক্ষণীয় ব্যাপার, যে আমরা অনেক সময় এমন লোক আছে যে যাদের কথা বলছে যে দিনের বিদিন বিক্রি করে, তারা কি করে,
এক প্রকার দিনকে বিক্রি।
হ্যাঁ, এই যে মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ আলাইহি বললেন যে জুব্বা পোশাক সবকিছু পরেছেন, কোরআন শরীফ পড়ছেন, সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে আপনার মুখটা হয় মিষ্টি, কি কেমন আছেন, ভালো আছে, খুব সুন্দর কথা বলছে, কিন্তু ভিতরে ন্যাকড়ে বাঘের মতো, অর্থাৎ আপনার সম্পদ কিভাবে সে ইয়া করবে, সেই দিকেই তার একটা কি থাকে। তো এইটা আমাদের জন্য চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এবং এই ক্ষেত্রে এই যাদের এই সমস্যাগুলো আছে, এই রোগটা আছে, তাদেরকে তওবা করার দরকার।
আমিন আমিন। আরেকটা বিষয় আমি জানতে চেয়েছিলাম যে এখন আমরা যেহেতু রিয়ার ভয়াবহতা সম্পর্কে জানতে পারলাম, এখনো খুব ভয়ানক একটা আমরা রিওয়ায়াত শুনেছি, তো এখন মানে যারা দর্শক বা আমরাও এটা চিন্তা করতে পারি যে তাহলে কি আমরা মানে অল্পই ইবাদতই করব, এখন কি আমলকে আমরা ছেড়ে দিব, যদি আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে এখন রিয়া প্রকাশিত হয়ে যায়, তাহলে কি আমরা দরুদে পাক ছেড়ে দিব, জিকির আজকা ছেড়ে দিব, এটা কি করা
না? এটা এটা হচ্ছে নির্বুদ্ধিতার একটা পরিচয়। আমরা কখনো রিয়ার ভয়ে আমল ছাড়তে পারবো না। দেখুন, প্রথমে যে কোনো আমল সেটা অবশ্যই রিয়া হয়। প্রথম অবস্থায় আপনি কোনো আমল করবেন সেটা রিয়া হবে, আস্তে 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 সেই আমলটা অভ্যাসে পরিণত হবে, এরপর সেই আমলটা সওয়াবেও পরিণত হবে। কেন? প্রথম যখন কোনো আপনি আমল করবেন, প্রথম আপনার একটু আসবে, হ্যাঁ, এটা কেন শয়তান আমাদের পিছু লেগে আছে। আচ্ছা, যখন সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন সেটা আর কি হবে না, আপনার রিয়া আসবে না, এটা আপনি অভ্যাস সবসময় করছেন।
এরপরে
এরপরে আপনি আপনার মধ্যে আসবে যে আপনি আস্তে আস্তে নিয়ত আপনারটা আসবে, আপনার একটা নিয়ত আসবে যে এটা আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য করছি। ভালো ভালো যখন নিয়ত আসবে, তখন সেই ইবাদতটা আপনার সেই আমলটা ইবাদতের মধ্যে পরিণত হবে, সেটা সওয়াব পাবেন আপনি। তো তাই বলে যে ইবাদত ইয়া হবে বলে আমরা যদি ছেড়ে দিই তাহলে আমরা লৌকিকতা হবে বলে বা ইয়া হবে বলে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা লাস্টেস্ট হবে, কখনোই পৌঁছাতে পারবো না, আমাদেরকে লেগে থাকতে হবে। হ্যাঁ, যখন রিয়া আসবে সেটা অন্তর থেকে আমরা সরাই দিব, আমরা অন্যদিকে আমাদের দৃষ্টিতে ইয়া করবো। এবং সাথে সাথে আরেকটি ব্যাপার এরকম হচ্ছে যে আপনি যেভাবে বলছেন, যেমন মনে করুন একটি উদাহরণ এরকম দেওয়া যায়, যেমন মনে করুন আমরা মাদানী কাফেলায় সফর করছি, দাওয়াত ইসলাম, যেরকম কাফেলায় আমরা সফর করি বিভিন্ন জায়গায়, মসজিদে যাই এবং বিভিন্ন জনকে দাওয়াত দিই। তো এখন মনে করুন রাত্রে সবাই তাহাজ্জুদের জন্য উঠেছেন, এখন একজন নতুন মানুষ তিনি মনে করুন ঘরে তো তাহাজ্জুদ নামাজ তিনি পড়েন না, হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ কষ্টবিষ্ট করে তিনি পড়েন, বা অনেক সময় সেটাও তার কাছ থেকে চলে যায়। যাই হোক, এখন তিনি কি করলেন, এখন সবাই যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে তখন তিনিও চিন্তা করলেন যে তিনিও তাহাজ্জুদ নামাজ পড়বেন, এখন তাহাজ্জুদ তিনি নামাজ আদায় করলেন। এরপরে তার মনের মধ্যে একটা কুধারণা আসলো, শয়তান বলল যে তুমি তো ঘরে নামাজ তাহাজ্জুদ পড়ো না, এখানে পড়ছো, তাহলে সেটা তোমার লৌকিকতা হলো, লোক দেখানো হলো, রিয়া হলো, এখন সেটার জন্য তুমি গুনাহগার হচ্ছ। আসলে কিন্তু এরকম না। হ্যাঁ, তার অন্তরে যদি এই নিয়তটা থাকে যে আমি নেককার মানুষের, এখানে নেককার মানুষের নামাজ পড়ছেন, ইবাদত করছেন, আমিও যদি তাদের সাথে নামাজ পড়ি হয়তো তাদের সাথে আমার নামাজটা কবুল হবে, এবং হয়তো এটার জন্য আমিও আমার নামাজগুলো অন্যান্য নামাজগুলো ঠিক হয়ে যাবে, এবং আমিও আমি আস্তে আস্তে ইনশাল্লাহ নিজে নেক হয়ে যাবো এবং নিজের অভ্যাসে আমার নামাজটাকে আমি অভ্যাসে পরিণত করবো, আমলটা করবো। এই নিয়তে যদি তিনি করেন তাহলে সেটা সওয়াবের কাজ। এবং এখানে হাদিস শরীফ একটি হাদিস শরীফ বলতে চাই যে বলা হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে তবে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এবং আরেকটি হাদিস শরীফ আছে যে উত্তমের অনুসরণ উত্তমই হয়ে থাকে। ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালামের পিছনে এলো এবং তারা যখন ডুবে মারা গেল, তখন ফেরাউনদের সাথে ফেরাউন যখন ডুবে মারা গেছে ফেরাউনের সাথে ফেরাউনের অন্যান্য যারা কি ছিল অনুসারী ছিল তারা ডুবে গেল, কিন্তু একজন ব্যতীত। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ এই ব্যক্তি কেন ডুবে নেই? তখন আল্লাহ তাআলা বললেন যে এখানে একটি ব্যাপার হচ্ছে যে ওই ব্যক্তি ফেরাউনকে খুশি করার জন্য মূসা আলাইহিস সালামের বেশ ধারণ করতেন, ঠিক আছে, মূসা আলাইহিস সালাম যেভাবে পোশাক পরতেন, যেভাবে রাত দিতেন, যেভাবে কথা বলতেন, এইভাবে করতেন। তো আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তি শুধুমাত্র আপনার বেশ ধারণ করেছে, ছদ্মবেশ ধারণ করেছে, আপনার বেশ ধারণ করার কারণেই তাকে কি সে ডুবে নাই। এ থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আমরা যদি নেক মানুষের অনুসরণ করতে গিয়ে যদি কোনো আমল করি যে সেটার মধ্যে যদি একটু লৌকিকতা আসে, আমরা যদি আস্তে 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 সেটাকে অন্তর থেকে সরাই দিই, ইনশাল্লাহ আমরা সেটার জন্য কি হব, সওয়াব পাবো। কিন্তু আমল যে নষ্ট হবে বলে, রিয়া আসবে বলে আমরা কোনো আমলকে ছেড়ে দিতে পারবো না।
আল্লাহ মাশাআল্লাহ। যে মাদানী চ্যানেল দর্শকও জানতে চাচ্ছেন হয়তো বা যে রিয়া থেকে কিভাবে বাঁচা যায়, রিয়ার চিকিৎসা কিভাবে করা যায়, এর সম্পর্কে যদি আপনি কিছু।
জি ধন্যবাদ। আসলে লিয়াকত ভাই, এটাই হচ্ছে প্রথম প্রথমে আপনাকে রিয়া সম্পর্কে জানতে হবে, রিয়া জিনিসটা কি, লৌকিকতা জিনিসটা কি, এবং কোন কোন জায়গায় সেটা আসে, কিভাবে আসে, কিভাবে যায়। কারণ হাদিস শরীফে বলা হচ্ছে, হাদিস শরীফের সারমর্ম, রিয়াটা হচ্ছে পিপীলিকার চলনের চাইতেও গোপন। অর্থাৎ এমন সময় অর্থাৎ একটা পিঁপড়া যদি আপনার, আমরা এখানে বসে আছি, এটা যে কোনো একটা পিঁপড়া হাঁটে আমরা কি কখনোই বলতে পারবো? যদি আমাদের চোখে পড়ে তাহলে দেখতে পারবো যে এটা কি করছে। আমি আর আপনি কথা বলছি, একটা পিঁপড়া যাচ্ছে, এটা খুবই একটা মানে গোপন একটা জিনিস যে পিঁপড়াটার হাঁটার চলার ইয়াটা আমরা জানবো না। তো তদ্রুপ রিয়াটা হচ্ছে এরকম, অনেক সময় এমন মানুষের রিয়াটা আসে, যেমন মনে করুন তিনি নেককার, সব কিছু ঠিক আছে, কিন্তু তখন যদি কেউ তার প্রশংসা করে যে এই ব্যক্তি অনেক নেককার, পাঁচক তো নামাজ পড়ে, খুব সুন্দর করে কথাবার্তা বলে বা ইবাদত গোজার করে, দরুদ এটা সেটা, সে যখন শোনার পরে তার অনেক সময় মনের মধ্যে স্পৃহাটা একটু জাগে বেশি। যেমন মনে করুন আপনার ঘরে মেহমান আসলো, আপনি এমনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সাথে সাথে তাহাজ্জুদ নামাজও পড়েন। এখন ঘরে আপনার মেহমান আসলো, এখন সে যখন আপনাকে, আপনি তাহাজ্জুদ নামাজের জন্য সব প্রতিদিনের মতো উঠেন, এখন সে যখন দেখলো সে আপনাকে বললো মাশাআল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়েন, এক্ষেত্রে গিয়ে আপনার স্পিডটা একটু বেড়ে গেল, আপনার উদ্যমটা একটু বেড়ে গেল, তাহলে ওইটা কিন্তু এমন একটা রিয়া যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের উচিত যে রিয়া সম্পর্কে জানা, রিয়াটা কোন কোন বিষয়ে আসে, কীভাবে আসে এটা সম্পর্কে জানা, এবং রিয়ার ক্ষতি সম্পর্কে আমাদেরকে অধ্যয়ন করা, এটাও কিন্তু ফরজ। ইলমের মধ্যে আছে যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কিছু ফাতোয়ার মধ্যে কিছু ইয়া বলেছেন যে অহংকার সম্পর্কে পড়তে বলেছেন, লৌকিকতা সম্পর্কে পড়তে বলেছেন, কুধারণা সম্পর্কে পড়তে বলেছেন, অন্তরের কিছু রোগ রয়েছে এগুলো সম্পর্কে পড়তে বলেছেন। হ্যাঁ, একটি কথা হচ্ছে যে যদি আমরা আমাদের অন্তরটাকে সংশোধন করতে পারি, সুন্দর করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জাহিরি সুরতকে কী করতে পারবেন? আমরা যদি আমাদের বাতেনকে, গোপন জিনিসকে যদি আমরা সংশোধন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের বাতিনকে সুন্দর করে দিবেন, বাতিনকে সজ্জিত করে দিবেন। তো এখন ব্যাপার হচ্ছে যে ওই জিনিসগুলো, আরেকটা ব্যাপার হচ্ছে দাওয়াত ইসলামের যে ইয়া রয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা থেকে অতি শীঘ্রই একটি কিতাব আসছে 100-150 পৃষ্ঠার, রিয়াকারী কিতাবটার নাম। তো সেটা আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ কিছুদিন মধ্যে নেটেও আসবে, আপনি নেট থেকে আপনারা নিতে পারেন দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislam.net থেকে। তো এখানে কিছু প্রতিকারের ব্যাপারে বলা হয়েছে, আমি জাস্ট কয়েকটা বলবো। তার মধ্যে একটি হচ্ছে দোয়া করা,
আচ্ছা,
যে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। কেননা রিয়াটা আসবে সাধারণত শয়তানের কারণে, ঠিক আছে? তো শয়তান এমন একটা জিনিস যে মনে করেন আপনি ইবাদত করছেন, আপনার মনে একটা অসুস্থতা দিল, সেটা চলে আসছে এখন আপনার, আমরা জানি না, বুঝতে পারি না। তো এক্ষেত্রে আমাদের দোয়া করা উচিত, হে আল্লাহ তুমি আমাকে ইখলাসের দৌলত দান করো, প্রত্যেকটা কাজ যেন আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করতে পারি, সেই সৌভাগ্য আমাকে দান করো, এবং আমাকে যে অসুস্থতা দিচ্ছে বা আমাকে যে কুমন্ত্রণা দিচ্ছে, আমাকে যে রিয়ার ক্ষেত্রে রিয়া নিয়ে আসছে, সে হচ্ছে শয়তান, যে আমাকে দেখছে আমি তাকে দেখছি না, কিন্তু হে আল্লাহ তুমি তো তাকে দেখছো, তুমি তার থেকে আমাকে হেফাজত করো। এভাবে বলে আপনাকে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করা দরকার। যেমন মনে করুন কুকুর, একটি কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে, এখন আপনি কুকুরকে যে কোনো প্রকারে চাচ্ছেন যে কুকুর আপনার থেকে দূরে সরে যাক, তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে করতে হবে কি, কুকুরের মালিককে বলতে হবে যে এই কুকুরটা যেন, আপনার কুকুরকে আমাকে ডিস্টার্ব করছে, একে কি করেন না করে। এক্ষেত্রে আমাদের সবার কিন্তু মালিক স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। শয়তান যতই আপনাকে আপনাকে কুমন্ত্রণা দিক, যতই কিছু করুক, কিন্তু শয়তানের রব হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা হয়তো তাকে অবকাশ দিয়েছে, আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছে, কিন্তু সে তাকে পাকড়াও করবে। হ্যাঁ, আল্লাহ তাআলা যেই বান্দাকে বাঁচাতে চায় শয়তানের কাছ থেকে, তাকে অবশ্যই বাঁচাতে পারবে। তো এক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আপনাকে, যে হে আল্লাহ আমাকে শয়তানের কবল থেকে তুমি আমাকে নিরাপদ রাখো, আমাকে বাঁচাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে, এটাও একটা প্রতিকার আল্লাহ তাআলা দোয়া, কেননা কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এখন আল্লাহ তাআলা যেখানে বলেছেন দোয়া কবুল করবেন, সেটা না হতে পারে না, তাই না? আল্লাহ তাআলা কোরআন তো হক, এবং আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই করে থাকেন। তো এই জন্য আপনি দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার রিয়া থেকে আপনি হেফাজত হতে পারবেন। এরপরে রিয়া সম্পর্কে যেই ক্ষতিকর, অর্থাৎ জাহান্নামে রিয়ার বিপরীতে, যে রিয়ার কারণে জাহান্নামে জানে না, এই ক্ষতি যেগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে। এর দ্বারা ইনশাআল্লাহ আপনার রিয়া থেকে বাঁচার মন মানসিকতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। অনেকগুলো প্রতিকার আছে, প্রায় 10টার মতো এখানের মধ্যে আপনারা অনেকগুলো ডেফিনেশন, হ্যাঁ ডেফিনেশন বলেছেন, এগুলো এখানে সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না, তো আপনাকে পড়তে হবে এটা সম্পর্কে।
আমি কিছু অ্যাড করছি, যেটা হচ্ছে যে আমলের ধারাবাহিকতা মানুষের সামনে আর একাকিত্বের সব জায়গায় সেম
রাখতে হবে,
অর্থাৎ আমার আমল যাতে সব জায়গায় সেম থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের প্রশংসা লুটে নেওয়ার জন্য আমি যাতে মনোযোগী না হয়, বা শয়তান যদি আমাকে ওয়াসওয়াসা দেয় যেখানে মনে হবে যে আমি এই আমলটা করলে মানুষের প্রশংসা করার কারণে আমার মধ্যে রিয়া চলে আসতে পারে, তাহলে আমি সেখানে স্টপ করে দিই আমলটা। প্রশংসা যদি মানুষ আমাকে, মানুষের কাছে মানুষ চলে যায়, তাহলে আমি আমার আমলটা আবার শুরু করি, কিন্তু রিয়া থেকে যাতে বাঁচি, আমাদের ইবাদত যাতে রিয়া যুক্ত নয়, রিয়া মুক্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়া থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। এছাড়া আরেকটি পন্থা আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আশিকান রসুলের বাদারী সংগঠন দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী এটাই চায় যাতে আমি নেককার হয়ে যাই, আপনারা নেককার হয়ে যান, আমার পরিবারের সদস্যরা নেককার হয়ে যায়, বিভিন্ন হারাম কাজ যেগুলো রয়েছে, জি বেশক এটা গীবত হচ্ছে, রিয়া হচ্ছে আসলে একটি হারাম কাজ যেটি জাহান্নামে পর্যন্ত নিয়ে যাবে, এবং এই এটা ছাড়াও আরো অনেক হারাম কাজ রয়েছে যেগুলো থেকে দাওয়াত ইসলামী আমাদেরকে কিভাবে বাঁচতে হবে প্র্যাকটিক্যালি শিখাচ্ছে। দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুনতা পড়া ইজতিমায় অংশগ্রহণ করুন, দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল দেখুন, ইনশাআল্লাহ আজাবাজাল আপনারা অনেক ইলমে দিন সম্পর্কে জানতে পারবেন। আজকে অনেক মুসলমান না জানার কারণে, হয়তো বা দেখেন রিয়ার মধ্যে অনেকেই অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু বিষয়টা যে রিয়া সেটা না জানার কারণে সে কিয়ামতের দিন অনেক ভয়ানক শাস্তির মধ্যে তাকে গ্রেফতার হতে হবে। তো আমরা বিভিন্ন ফরজ উলুম যেগুলো আমার জানা প্রয়োজন, ইলমে দিন যেগুলো আমার শিক্ষা প্রয়োজন, সেগুলো সম্পর্কে আমরা জানি, এবং সেগুলো জানার জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে যে আপনারা আসুন, এই মহলে আসুন, এই পরিবেশে আসুন এবং বিভিন্ন ইলমে দিন সম্পর্কে জানুন, নিজের নিজের আখলাককে সুন্দর করুন, বাতিনকে সুন্দর করুন, জাহিরকে সুন্দর করুন। তো দাউদ ইসলাম এটাই চাইতো, আপনারাও আসুন না দাউদ ইসলামের এই ছায়াতলে, আপনারাও মাদানী চ্যানেল আপনাদের ঘরের মধ্যে কন্টিনিউ দেখার ব্যবস্থা করে দিন ইনশাআল্লাহ আজ্জাবাজ। শুধু আপনি নন, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া মহল্লার সকল মুসলমান বিভিন্ন ধরনের গুনাহের কাছ থেকে নিজেকে হিফাজত রাখতে পারবে। তো আল্লাহ তাআলা আমাদের আজকের এখানে বসা আসা ওনার দরবারে কবুল করুক এবং আমাদের সবাইকে রিয়া নামক এই ক্ষতিকর জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আজকে আমরা যা কিছু শুনেছি, যা কিছু শ্রবণ করেছি, এর উপর নিজেরা আমল করতে পারি এবং অপরকেও এ সম্পর্কে যাতে জানাতে পারি নেকির দাওয়াত হিসেবে, আল্লাহ তাআলা আমাদের শেষ তৌফিক দান করুক। এবং সবশেষ সেটাই বলবো যে মাদানী চ্যানেল দেখতে থাকুন, নিজের পরিবারবর্গকেও দেখার উৎসাহ প্রদান করুন, ইনশাআল্লাহ আজ্জাবাজাল অনেক ইলমে দিন আপনাদের অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোনো জাহানের কামিয়াবি হাসিল করার সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Morning.